আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু। তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনার জন্য ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপন করতে পেরে। আমাদের শেষ অনুষ্ঠানে আমরা আল্লাহ নবী নূহের উপর আমাদের অধ্যয়ন শেষ করেছি। আমরা দেখেছি আদম সন্তানদের মহাবন্যার মাধ্যমে ধ্বংস করার পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য ছিল, কারণ তাদের মধ্যে আল্লাহ অনেক দুষ্টতা দেখেছিলেন। নূহের জাহাজ নির্মাণকালে আল্লাহ বহু বছর যাবৎ গুনাহগারদের সুযোগ দিয়েছিলেন যেন গুনাহের পথ থেকে ফিরে আসতে পারে। আল্লাহর কালামে বিশ্বাস করলে জাহাজটি একটি আশ্রয়স্থান হতে পারত। তারপরও নূহ এবং তার পরিবার ছাড়া কেউ আল্লাহর বার্তার উপর ঈমান আনেননি। এইভাবে আল্লাহ ধার্মিকতা এবং বিশ্বস্ততার সাথে ন্যায় বিচার করেছিলেন, যেহেতু তিনি নিজে ধার্মিক এবং বিশ্বস্ত। যারা জাহাজের দরজা পার করে ভিতরে প্রবেশ করেনি আল্লাহ তাদের ধ্বংস করেছিলেন, এবং যারা পার হয়ে ভিতরে প্রবেশ করেছিল তাদের রক্ষা করেছিলেন। আজকে আমরা পয়দায়েশ কিতাবটি অধ্যয়ন করব এবং শিখব নূহের সময়কালে কি হয়েছিল। নূহের বিষয়ে আমাদের আলোচনায় আমরা শিখেছি নূহের তিনজন ছেলে ছিল, সাম, হাম এবং ইয়াফস। কিতাব আমাদের দেখায় যে দুনিয়ার প্রত্যেক নবী এই তিনজন ব্যক্তি থেকে এসেছে। সাম হচ্ছে ইহুদি এবং আরবীয়দের আদিপিতা। আফ্রিকা এবং চায়নার বেশিরভাগ লোকেরাই সম্ভবত হামের বংশধর, আর ইউরোপীয়রা হচ্ছে ইয়াফসের বংশধর। যদি আপনি জাতিগণের বংশ সম্পর্কে আপনার জ্ঞান আরও বৃদ্ধি করতে চান, তাহলে তৌরাতের প্রথম কিতাবের দশম এবং একাদশ অধ্যায় অধ্যয়ন করতে পারেন। যাই হোক, আমাদের আজকের অধ্যায়ে আমরা শুধু একটি বিষয় অর্থাৎ নূহের তিন ছেলে সাম, হাম এবং ইয়াফসের ইতিহাস সম্পর্কে বর্ণনা দিব। আল্লাহ দুনিয়ার নাজাতদাতার পূর্বপুরুষ হিসাবে সামকে বেছে নিয়েছিলেন, যার কারণে কিতাবে সামের বংশধরদের কাহিনী গভীরভাবে দেওয়া আছে। তার বংশধরে আল্লাহর নবীগণ এবং দুনিয়ার নাজাতদাতা উভয়ই এসেছিলেন। এইভাবে দুনিয়ার সমস্ত নবী নূহের তিন ছেলের মাধ্যমে পৃথিবীতে এসেছে। আপনি এবং আমি, বাংলাদেশের সমস্ত লোক, ইন্ডিয়ার সমস্ত লোক, নেপালের সমস্ত লোক এবং এশিয়ার সমস্ত লোক, ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত লোক যারা এখন পৃথিবীতে বাস করছে তারা সবাই নূহের বংশধর। নূহ আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং তার পরিবারকে রক্ষা করার জন্য একটি জাহাজ নির্মাণ করেছিলেন, যার কারণে আমরা আজ দুনিয়াতে বেঁচে আছি। তিনি তার পরিবারকে মহাবন্যা থেকে রক্ষা করেছিলেন, আর সাথে তিনি আমাকে এবং আপনাকেও ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ নূহ এবং তার ছেলেদের এই বলে দোয়া করেছিলেন,
তোমরা বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা সংখ্যায় বেড়ে ওঠো এবং দুনিয়া ভরে তোলো।
এইভাবে মহাবন্যার বহু বছর পরে আবারও নানা ধরনের মানুষ দুনিয়াতে বসবাস করছে, আর আবারও দুনিয়া গুনাহের দ্বারা দুর্নীতিগ্রস্ত হতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে নূহ এবং তার ছেলেরা গুনাহের মধ্যে জন্ম নিয়েছে, কারণ তারা আদমের বংশধর। যখন তারা জাহাজে প্রবেশ করেছিল তখন তাদের সাথে আদমের কাছ থেকে পাওয়া গুনাহের স্বভাবও প্রবেশ করেছিল, আর তারা যখন জাহাজ থেকে বের হয়ে এসেছিল তখন সাথে করে তাদের হৃদয়ে ধারণকৃত গুনাহের শিকড়ও বের হয়ে এসেছিল। মহাবন্যা মানুষের গুনাহের স্বভাব পরিবর্তন করেনি। প্রবাদ বাক্য আছে, একটি ইঁদুর শুধুমাত্র গর্তই করতে পারে, যার কারণে দুনিয়ার সমস্ত মানুষ গুনাহের সাথে জন্মগ্রহণ করে, কারণ তারা সবাই নূহের বংশধর এবং নূহ আদমের বংশধর। এটি দুঃখজনক হলেও সত্যি যে মহাবন্যার বহু বছর পরেও নূহের বেশিরভাগ বংশধরেরা আল্লাহ এবং তার ইচ্ছা সম্পর্কে সচেতন না। তারা তাদের পূর্বপুরুষ শীষ, হনক এবং নূহের মতো আল্লাহর কালামে ঈমান আনেনি। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং তাদের জীবন, নিঃশ্বাস, সূর্যের আলো, বৃষ্টি এবং খাদ্যের জন্য ধন্যবাদ দেয়নি। এই জন্য আল্লাহ রংধনু চিহ্ন দিয়েছেন যেন তারা আল্লাহর বিশ্বস্ততা মনে করতে পারে। এখনকার বেশিরভাগ মানুষ এর অর্থ বুঝতে পারে না। শুনুন, তাদের সতর্ক করার জন্য আল্লাহর কালাম কি ঘোষণা করে?
মানুষ তার সম্বন্ধে জানবার পরেও আল্লাহ হিসাবে তার প্রশংসাও করেনি, তাকে কৃতজ্ঞতাও জানায়নি। তাদের চিন্তাশক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন দিল অন্ধকারে পূর্ণ হয়েছে। যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবুও আসলে তারা মূর্খই হয়েছে। আল্লাহর সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে। সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা তার সৃষ্ট জিনিসের পূজা করেছে, কিন্তু সমস্ত প্রশংসা চিরকাল সেই সৃষ্টিকর্তারই। আমিন।
কাবিল এবং তার বংশধরদের মতো নূহের বেশিরভাগ বংশধরেরা সত্যকে কবর দিতে চায় এবং অধার্মিকতাকে অনুসরণ করে। তাদের ধর্ম ছিল, কিন্তু তা মিথ্যা ধর্ম ছিল, কারণ তা আল্লাহর প্রতিষ্ঠিত ধার্মিকতার পথ ছিল না। তারা আল্লাহর সত্যি কালাম শুনেনি, তারা শয়তানের কথা শুনেছিল। নমরুদ নামে একজন লোক ছিলেন, যিনি নূহের দ্বিতীয় ছেলে হামের বংশধর ছিলেন। নমরুদ একজন মহৎ শিকারী ছিলেন, যিনি মহাবন্যার পর 500 বছর বেঁচেছিলেন। তার নামের অর্থ হচ্ছে বিদ্রোহী। নমরুদ খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু তিনি আল্লাহকে জানতেন না। তিনি আল্লাহর কালামকে অগ্রাহ্য করেছিলেন এবং শয়তান কাবিল এবং নূহের সময়ে মানুষদের দেখানো পথে চলছিলেন। নমরুদ বিভিন্ন বড় বড় শহর তৈরি করেছিলেন এবং একটি বড় শহর তৈরি করার পরিকল্পনা করেছিলেন, যেখানে দুনিয়ার সমস্ত মানুষ একসাথে বসবাস করতে পারবে। আসুন আমরা দেখি পয়দায়েশের 11 অধ্যায়ে নমরুদ এবং তার লোকেরা যে বড় শহরটি তৈরি করতে চেয়েছিলেন তার সম্পর্কে কিতাব আমাদের কিভাবে সতর্ক করে। কিতাব বলে,
তখনকার দিনে সারা দুনিয়ার মানুষ কেবল একটি ভাষাতেই কথা বলত এবং তাদের শব্দগুলোও ছিল একই। পরে তারা পূর্ব দিকে এগিয়ে যেতে যেতে ব্যাবিলন দেশে একটা সমভূমি পেয়ে সেখানেই বাস করতে লাগল। তারা একে অন্যকে বলল, চলো আমরা ইট তৈরি করে আগুনে পুড়িয়ে নিই। এই বলে তারা পাথরের বদলে ইট এবং চুনসুরকির বদলে আলকাত্রা ব্যবহার করতে লাগল। তারা বলল, এসো আমরা নিজেদের জন্য একটা শহর তৈরি করি এবং এমন একটা উঁচু ঘর তৈরি করি যার চূড়া গিয়ে আকাশে ঠেকবে। এতে আমাদের সুনামও হবে আর আমরা সারা দুনিয়ায় ছড়িয়েও পড়ব না।
এইভাবে আমরা দেখতে পাই কিভাবে আদমের সন্তান একটি মহৎ শহর তৈরি করতে চেয়েছিলেন এবং একটি উঁচু ঘর নির্মাণ করতে চেয়েছিলেন যা মহাকাশকে স্পর্শ করতে পারে। কেন তারা এই উঁচু ঘরটি নির্মাণ করতে চেয়েছিলেন? নমরুদ এবং তার লোকেরা সুনাম অর্জন করতে চেয়েছিলেন। তারা দুনিয়ার সমস্ত মানুষকে একত্র করতে চেয়েছিলেন যাতে তারা শক্তিশালী হতে পারে এবং ছিন্নভিন্ন না হয়ে পড়ে। যাই হোক, তাদের পরিকল্পনা আল্লাহকে সন্তুষ্ট করেনি। আল্লাহ নূহের সন্তানদের বলেছিলেন যাতে তারা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ে। আল্লাহ যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তিনি জানতেন কোন বিষয়টি দুনিয়ার মানুষের জন্য মঙ্গলজনক হবে। যাই হোক, নূহের বেশিরভাগ বংশধরেরাই আল্লাহর চিন্তার বিষয়ে উদ্বিগ্ন না। তারা মনে করেন তারা আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান। শয়তানের মতো তাদের হৃদয় অহংকারে এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে পরিপূর্ণ। কিন্তু কিতাব বলে,
যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। মানুষ যা সম্মানিত মনে করে আল্লাহর চোখে তা ঘৃণার যোগ্য।
নিজেকে উঁচুতে তোলা কিংবা নিজের জন্য নাম খোঁজা আল্লাহর দৃষ্টিতে গুনাহ, কারণ শুধুমাত্র একটি নাম আছে যা সকল প্রশংসা এবং গৌরবের যোগ্য, আর সেই নাম আল্লাহর নাম যিনি বেহেশত এবং দুনিয়া সৃষ্টি করেছেন। এই বিষয়ে কিতাব বলে,
যে গর্ব করে সে প্রভুকে নিয়েই গর্ব করুক, কারণ নিজের প্রশংসা করবার দরুন কেউ ভালো বলে প্রমাণিত হয় না, বরং প্রভু যার প্রশংসা করেন সেই ভালো বলে প্রমাণিত হয়।
যাই হোক, নমরুদের সময়ে বেশিরভাগ আদম সন্তানেরা আল্লাহকে সম্মান করত না। তারা মনে করত আল্লাহকে তাদের প্রয়োজন নেই, আল্লাহর কালাম তাদের প্রয়োজন নেই, কারো পরামর্শ তাদের প্রয়োজন নেই, তাদের চরিত্র স্বাধীনতা এবং বিদ্রোহের আত্মা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বর্তমানে একই ধরনের চরিত্র আদম সন্তানদের হৃদয়ে খুঁজে পাওয়া যায়। এমনকি আমরা ছোট ছেলে মেয়েদের মধ্যেও এই ব্যবহার দেখতে পাই, যখন তারা তাদের হাত গুটিয়ে নেয় এবং বলে, না, আমি এই কাজটি করব না। ঠিক একই বিদ্রোহের আত্মা প্রাপ্তবয়স্কদের মধ্যে আরও বেশি করে দেখা যায়। দুনিয়ার ঘরে ঘরে এবং জাতির বিরুদ্ধে জাতির শত্রুতা কেন হচ্ছে? এটি কি সেই স্বাধীন আত্মা নয় যে ভেবে থাকে, আমি আমার নিজের দেখাশোনা নিজেই করতে পারি, আমার সংস্কৃতি সবচেয়ে ভালো, আমার ধর্ম আমার জন্য যথেষ্ট, আমার সম্প্রদায় সঠিক, আমার লোকেরা শ্রেয়, আমার গোষ্ঠী বুদ্ধিমান, আমার নামটাই বেশি প্রয়োজনীয়, আমার বিষয়, আমার ইচ্ছা, আমার কাজ, আমার টাকা, আমার আমার আমার। কতটা আত্মকেন্দ্রিক মানুষেরা! প্রত্যেকে তার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে থাকে। নিজের অন্বেষণকারী এই স্বাধীন আত্মার কারণে দুনিয়ার লোকেরা ঝগড়া, লড়াই এবং যুদ্ধ করে থাকে। যাই হোক, আল্লাহ এই ধরনের আত্মাকে ঘৃণা করেন, কারণ এই ধরনের আত্মা শুধু তার নিজের নাম গৌরবান্বিত করতে চায়। সৃষ্টিকর্তা নামের জন্য তারা কিছুই করে না। তারপরেও সেই সময়ের অনেক লোক ধার্মিক ছিল, কিন্তু তারা আল্লাহর কালামকে অস্বীকার করেছিল। তারা মনে করেছিল তারা তাদের পথ অনুসারে বেহেস্ত হাসিল করবে। এই বিষয়ে চিন্তা করুন, মহাবন্যার মাত্র 500 বছর পরে লোকেরা আবারও তাদের নিজের পথ অনুসরণ করেছিল এবং সেই প্রভুকে অস্বীকার করেছিল যিনি তাদের জীবন এবং নিঃশ্বাস দিয়েছিলেন। তারা এমন এক ঘোড়ার মতো যাকে পরিষ্কার করার পর গিয়ে মাঠের কাদাতে গড়াগড়ি করল। আল্লাহ এবং তার কালাম থেকে দূরে থাকলে মানুষ কতটা বোকা এবং দুষ্ট হয়ে যায়! তাহলে আল্লাহ কি করেছিলেন? তিনি কি তাদের ওই অবস্থায় ছেড়ে দিয়েছিলেন যাতে তাদের সৃষ্টিকর্তাকে ত্যাগ করতে পারে এবং নিজের স্বাধীন পরিকল্পনা অনুসারে চলতে পারে? আল্লাহ কি তাদের গ্রহণ করেছিলেন যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? না, তিনি তা করেননি। শুনুন, আল্লাহ কি করেছিলেন। কিতাব বলে,
মানুষ যে শহর ও উঁচু ঘর তৈরি করছিল তা দেখবার জন্য মাবুদ নেমে আসলেন। তিনি বলেছিলেন, এরা একই জাতির লোক এবং এদের ভাষাও এক, সেই জন্যই এই কাজে তারা হাত দিয়েছে। নিজেদের মতলব হাসিল করবার জন্য এরপর এরা আর কোনো বাধাই মানবে না। কাজেই এসো, আমরা নিচে গিয়ে তাদের ভাষায় গোলমাল বাঁধিয়ে দিই যাতে তারা একে অন্যের কথা বুঝতে না পারে। তারপর মাবুদ সেই জায়গা থেকে তাদের সারা দুনিয়াতে ছড়িয়ে দিলেন। এতে তাদের সেই শহর তৈরির কাজও বন্ধ হয়ে গেল। এই জন্য সেই জায়গার নাম হল ব্যাবিলন, কারণ সেখানেই মাবুদ সারা দুনিয়াতে ভাষার মধ্যে গোলমাল বাঁধিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই তিনি তাদের দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন।
এইভাবে আমরা দেখতে পাই আল্লাহ নমরুদের এবং তার সঙ্গীদের পরিকল্পনার বিষয়ে কষ্ট পেয়েছিলেন, কারণ তারা নিজেদের গৌরবের জন্য একটি মহৎ শহর নির্মাণ করেছিল। এই সময়ের পূর্বে দুনিয়ার সবাই একই ভাষা ব্যবহার করত, কিন্তু আজকের দিনে আল্লাহ তাদের ভাষা বিভিন্ন করেছেন যেন তারা একে অপরকে বুঝতে না পারে। আপনি স্মরণ করুন, আল্লাহ নূহের বংশধরদের আদেশ করেছিলেন যেন সমস্ত দুনিয়া পূর্ণ করে, যেন সমস্ত দুনিয়াতে ছড়িয়ে যায়। কিন্তু নমরুদ এবং তার অনুসারীরা চেয়েছিল তাদের নিজেদের পথ অনুসরণ করতে এবং সমস্ত দুনিয়ার মানুষকে এক স্থানে একত্র করতে। এইভাবে আল্লাহ তাদের সবাইকে সমস্ত দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছিলেন, যার কারণে আজকে আমাদের দুনিয়াতে শত শত জাতিগোষ্ঠী এবং হাজারো ভাষা। আল্লাহ এই কাজটি খুব সতর্কতার সাথে করেছিলেন, দুনিয়ার সমস্ত ভাষা এলোমেলো করে দিয়েছিলেন। চিন্তা করুন, শুধুমাত্র বাংলাদেশে কয়েকটি ভাষা তারা ব্যবহার করছে। আমাদের আল্লাহ কত মহান! কেউ সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে গিয়ে উন্নতি করতে পারে না। প্রবাদ বাক্যে আছে, একটি ডিমের একটি পাথরের সাথে গিয়ে কুস্তি করা ঠিক নয়। মানুষ আল্লাহর সাথে গিয়ে কুস্তি করার চেষ্টা করে এবং হেরে যায়। আপনি কি জানতে চান কোন শহরটি মানুষ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নির্মাণ করতে চেয়েছিলেন? হ্যাঁ, সেই শহরের নাম হচ্ছে ব্যাবিলন। ব্যাবিলন অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এই হচ্ছে ব্যাবিলন শহরের এবং তাদের নাম উঁচুতে ওঠানোর চেষ্টার কাহিনী। আমরা কি কোনোভাবে ব্যাবিলনের লোকদের মতো? আমরা কি কোনোভাবে নিজেদের উঁচু করি? আল্লাহ আমাদের বলেছেন এটি গুনাহ। শ্রোতা বন্ধু, কার নাম আপনি উঁচু করতে চাচ্ছেন? আপনার নিজের নাম কি? কোনো ধর্মীয় নেতার নাম কি? নাকি আপনি শুধুমাত্র আল্লাহর নাম উঁচুতে উঠাতে চান? কার প্রশংসা আপনি খুঁজে বেড়াচ্ছেন? কোনো মানুষের প্রশংসা কি, নাকি আপনি আল্লাহর প্রশংসা খুঁজে বেড়াচ্ছেন? একটি বিষয় নির্দিষ্ট করা আছে, যে প্রশংসা মানুষের কাছ থেকে আসে তা টিকে থাকে না, কিন্তু যে প্রশংসা আল্লাহর কাছ থেকে আসে তা চিরকাল অবস্থান করে। আল্লাহর কালাম বলে,
সব মানুষ ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে।
মাবুদের নিজের কথা শুনুন।
জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক, কিংবা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক, কিংবা ধনীরা তাদের ধনের গর্ব না করুক। যে গর্ব করতে চায় সে এই নিয়ে গর্ব করুক যে সে আমাকে বোঝে ও জানে, অর্থাৎ সে জানে যে আমিই মাবুদ, আমার মহব্বত অটল, আর দুনিয়াতে আমার কাজ ন্যায় ও সততায় পূর্ণ। এই সমস্ত বিষয়েই আমি আনন্দ পাই। আমি মাবুদ এই কথা বলছি।
আল্লাহর ইচ্ছা আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আমাদের অধ্যয়নের প্রথম থেকে এই পর্যন্ত সমস্ত কিছু পর্যালোচনা করব। শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের স্মৃতিশক্তি অনুসারে আল্লাহ আপনাদের রহমত দান করুন।
কারণ নিজের প্রশংসা করবার দরুন কেউ ভালো বলে প্রমাণিত হয় না, বরং প্রভু যার প্রশংসা করেন সেই ভালো বলে প্রমাণিত হয়।